어, 탐수. 아무라 아직 이 슬로크의 상문대 একটু সাধারণ ভাবে বিচার করুন। আমি কোন সময় শুনেছিলাম প্রভুপাদ ঢাকাতে প্রভুপাদ এই শ্লোকে এক মাস ধরে ব্যাখ্যা করেছি। পূর্বে গৌড়িয়াতে এটা বেরিয়েছিল, আমরা সংক্ষেপেতে কিছু এ সম্বন্ধে এটা সাইডে করে দেব। একটু তীর্থা বস পিছনে থাকবে, একটু তীর্থা বাস ঠিক আছে। শ্রীমদ ভাগবত ওঙ্কার রূপেতে ছিল, ওঙ্কারের গুপ্ত রহস্য গায়ত্রী মধ্যে প্রকাশিত হয়েছে, ওর কিছু কিছু বিস্তৃতি হচ্ছে গায়ত্রী। গায়ত্রী থেকে সমস্ত বেদ ইত্যাদি হল, আর তাহার সার হল এই শ্রীমদ ভাগবত। যত নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংগীতম, এই সমস্ত বেদ উপনিষদ যা কিছু আছে প্রথমে ওঙ্কার, ওঙ্কার থেকে গায়ত্রী, গায়ত্রী থেকে চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে দিয়েছে। ব্রহ্মসংহিতা অনুসারে প্রথমে ব্রহ্মা গর্ভদশায় বিষ্ণু নাভি কমল থেকে উৎপন্ন হয়ে যখন চারিদিকে জল দেখলেন আর তপতপ শব্দ হল, তখন তপস্যা, ওখানে তপস্যা মানে কি? তপস্যা মানে শুধু কায়িক একটা উপর থেকে কষ্ট ইত্যাদি গ্রহণ করবেন, আগুন তাপবেন কি করবেন, তপস্যা মানে কি? তপস্যা যখন তিনি খুব চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে 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 পরা সরস্বতী তাহাকে প্রথমে এই গায়ত্রী মন্ত্র প্রদান করে, কিছুদিন পরে এই গায়ত্রী মন্ত্র তিনি জপতে লাগলেন। পরবর্তীকালেতে তিনি যোগ্যতা দেখে তাকে গোপাল মন্ত্র প্রদান করেন কৃষ্ণের আদেশে। গোপাল মন্ত্র দু রকমের আছে, একটি দশাক্ষর আর একটি হচ্ছে অষ্টদশাক্ষর। মহাপ্রভু ঈশ্বর পরিপাদের নিকটে যে পেয়েছিলেন, কি মাধবেন্দ্র পরিপাদের নিকটে ঈশ্বর পরিপাদ ইত্যাদি পেয়েছিলেন, ওটা দশাক্ষর। গোপীজন সোহা ইত্যাদি এই ধারা চলে আসছে। কিন্তু মূলেতে মন্ত্র হচ্ছে অষ্টাদশ সাক্ষ্য। ওই মন্ত্র তাকে প্রদান করে তখন মনে 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 ওই চিন্তন করতে লাগলেন। ওই চিন্তন করতে লাগলেন এই মনে মনে স্মরণ এবং তাহার রূপ চিন্তন করতে লাগলেন। মন্ত্র প্রভাবেতেই তাহার রূপ এসে যায়। নাম রূপ গুণ এই মন্ত্রের মধ্যে নাম আছে কৃষ্ণায়, তারপরে গোবিন্দ, তারপরে গোপীজন, এই তিনটাই এক তাৎপর্যপর নাম। প্রথমে কৃষ্ণ, আর একটু প্রস্ফুটিত হল
গোবিন্দ,
আর একটু প্রস্ফুটিত হয়ে গেল
সম্বন্ধ বিধেয় প্রয়োজন,
সম্বন্ধ বিধেয় আর প্রয়োজন। এইটি আরাধনা করার নাম হচ্ছে তপ। আরাধনা মানে আগুন তাপিয়ে চারিদিক দিয়ে কি নিরাহার চুপচাপ নির্বিকার চিন্তন করতে 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 বসে গেলেন তা নয়। তখন করতে করতে দেখেন শুনেন কি কুছ দিন পরে, কুছ দিন মানে কত যুগ চলে গেল তপস্যায় এই মন্ত্র আরাধনা করতে করতে, তখন একটি সাউন্ড শুনলেন বাঁশি। শুনলেন কি বাঁশিতে তিনি শুনছেন ওই ব্রহ্ম গায়ত্রী ছিল যে গায়ত্রী যে, সেইটি দেখলেন যে সে কাম গায়ত্রী হয়েছে। কাম গায়ত্রী ব্রহ্মজ্ঞাতি ছাড়ানো প্রথম অবস্থাতে, বীজ অবস্থাতে গায়ত্রী। গায়ত্রী কেন বলা হল? তিনটি তার মধ্যে ছন্দ, তিনটি বিভাগ, ভোর ভূ অশ্ব প্রথম তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্যতি মহি, আর তারপরে এইটি তিনটি বিভাগ যে শ্লোকে দেওয়া এটাকে বলে গায়ত্রী। এই গান করলে ত্রাণ দিয়ে যায় সংসার, এই জন্য তাকে বল। এর বহু সুন্দর অগ্নিপুরাণী থেকে নিয়ে জীব গোস্বামী ব্যাখ্যা করছে। তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে ব্যাপৃতি, ওম হচ্ছে বীজ, অ উ ম, অ মানে কৃষ্ণ, উ মানে শ্রীমতী রাধিকা শক্তি, সেবক তত্ত্ব, এরই আবার বিস্তৃতি হচ্ছে সূত্র হচ্ছে বাকিগুলো। তার মধ্যে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ তার মধ্যেও আছে এই মন্ত্রের ভিতরে। ভূর্ভুয়স্ব মানে ভূর্ভুয়স্ব মহাজন তপ সত্য তল তলাতল পাতাল রসাতল
চৌদ ভুবন
চৌদ্দ, এই ব্যাহৃতি। এই সব জগৎকে যিনি প্রকাশ করছেন চৌদ ভুবনাত্মক ব্রহ্মাণ্ডকে কে করে? সবিতা। সবিতার মানে
সূর্য,
সবিতা প্রকাশ করছে। এখানে সব দীক্ষিত আছে এই জন্য আমি বলে দিচ্ছি সাধারণভাবে একটা অর্থ, তো মানে ব্রহ্মই চায় সপ্ত ব্রহ্ম, এর অর্থ ঠিক না, তথাপি একটা সুবিধার জন্য জানার জন্য আমাদের আচার্যগণ এইসবগুলি সামান্য ভাবে একটা আইডিয়া হওয়ার জন্য বলেছে। বলছেন যে সে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ করেন কে? সূর্য। কিন্তু সূর্যের মধ্যে নিজের ক্ষমতা কিছু প্রকাশের নাই, উনি একটা কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই জগৎগুলিকে প্রকাশ করছে। যদি সূর্য না থাকেন তাহলে এই জগৎগুলি থাকবে, কিন্তু সূর্য থাকবেন কি করবে, কোথা থেকে? তার মধ্যে একটা শক্তি কিছু আছে। এই জন্য বলছেন উনি হে ব্রহ্ম, কে তিনি? সবিতুরু বরেণ্যম, সবিতু মানে সূর্যের
বরেণ্য,
সূর্যের বরেণ্য কে? তৎ সবিতুর বরেণ্যম ভর্গ দেবস, ভর্গ মানে তেজ, তার ওই তৎরূপী যে দেব আছেন তাহারই শক্তি, ওই শক্তির দ্বারা তিনি, ওই শক্তি হচ্ছেন সূর্যের বরেণ্য, বুঝতে পারছ? তৎকে ওই দেব, হ্যাঁ, দেবের যে শক্তি ভর্গ তেজ শক্তি সূর্যের বরেণ্য, সবিতু ষষ্ঠী বিভক্তি সবিতু বরেণ্য, তাহার বরেণ্য মানে আরাধ্য। এখন শক্তিকে, ওই শক্তি হচ্ছেন কৃষ্ণ, শক্তিমান কৃষ্ণ, তাহারই শক্তি অথবা তেজ হচ্ছেন শ্রীমতী রাধা। এই জন্য ওর মধ্যে প্রথমে হলেন কৃষ্ণ তৎ, ওম আর উ মানে রাধিকা এখানে নিয়েছেন, তৎ শক্তি সবিতুর বরেণ্য, সবিতুর বরেণ্যম ভর্গ দেবস ধীমহি, তাহাকে আমি ধ্যান করি। কাকে ধ্যান করছেন? শ্রীমতী রাধিকাকে। কেন? শক্তির দ্বারাই এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত আছে, চিত জগৎ জীব জগৎ এই সবগুলি মূলেতে কৃষ্ণ হলেও তাহা কেবল ইচ্ছা শক্তি মাত্র তাহা, কিন্তু জগতের পরিচয় এই শক্তির দ্বারাই। যা কিছু প্রকাশিত আছে সব শক্তির প্রকাশ, তাহলে শক্তিমান কোথায়? তাহার ইচ্ছাতে এইসব হয়েছে। সেই যে শক্তি অনুগ্রহ করে তাহার শক্তিমান, তাহার যে প্রিয়তম কৃষ্ণ, এরা দুজন মিলে আমার ধিও যোগ মধ্যে তিনি প্রকৃষ্ট রূপেতে উদিত হন। এটা হচ্ছে ব্রহ্মগায়ত্রী, এইটি বীজ স্বরূপ মেনে করে নিয়ে যায়। আরাধনা করতে 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 এই গায়ত্রীটি, ব্রহ্ম গায়ত্রীটি তখন কাম গায়ত্রী হয়ে যায়। দুটো মধ্যে কোন ভেদ নাই, অপরিপক্ক অপরিপক্ক এই দুইটি মাত্র ভেদ। বংশী দ্বারা তিনি কাম গায়ত্রী, তিনি কৃষ্ণ স্বয়ং বংশী দ্বারা ব্রহ্মার কানেতে এই প্রবেশ করে। এখন এই মন্ত্রের প্রভাবেতে ওই যে তিনটি কৃষ্ণ গোবিন্দ আর গোপীজন বলে, প্রথমে সম্বন্ধ রূপেতে, পরেতে আর পরে প্রয়োজন রূপেতে গোপীনাথ রূপেতে তাহাকে দর্শন। এখন তিনি বলছেন যে সে কৃষ্ণচন্দ্র তাহাকে দর্শন দিল। এই জন্য ব্রহ্মাকে আমরা আমাদের সম্প্রদায়তে গুরু মানি। কেন? কৃষ্ণ ডাইরেক্ট নিজে তার শুদ্ধা সরস্বতী প্রথমে তাকে মন্ত্র দিলেন, পরবর্তী কালে দীক্ষা দিলেন, কে? বাসি দ্বারা কৃষ্ণ তাকে দীক্ষা দিলেন। এই জন্য ব্রহ্মা আমার সম্প্রদায়, কৃষ্ণ আর কাউকে দীক্ষা দেন, কৃষ্ণ হইতে চতুর্মুখ
কৃষ্ণ সেবন
কৃষ্ণ কৃষ্ণ সেবনমুখ ব্রহ্মা হইতে না। এইখানে তো ব্রহ্মার সঙ্গে আমাদের কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, আর সেই জন্য ব্রহ্মা কৃষ্ণকে ওই বেণু পড়ন্তম ইত্যাদি এইসব
সুন্দর
चिंतामणि प्रकर सब्म इत्यादि गोविंदमादि पुरुषम
तमहम भजामि।
ए छड़ा आर क्यों ताके इरकम वंदना ए जन महाप्रभु ए ब्रह्म संहिता के न्यास है आप इनी आमादेर संप्रदाय आदि गुरु तिनि एचे ब्रह्मा आमादेर गुरु मानवार कारण शिव कार्तिके श्रेष्ठ तत्व विचारे थे किंतु ब्रह्मा के एक कारण थे आमादेर संप्रदाय गुरु बोला तबे तहार मोह इत्यादि भागवते देखा हुई छे एकटा लीला जन এখন সেই ব্রহ্মা নারদকে এই চতুশ্লোকী ভাগবত রূপে আর এই মন্ত্র তাহাকে দিলেন আর তারপরে এর ব্যাখ্যা স্বরূপ চতুশ্লোকী ভাগবত প্রকাশ করলেন। তার মধ্যে জ্ঞানম যদ বিজ্ঞান সমন্বিতম
জ্ঞানম পরমম বিজ্ঞান
সমন্বিতম স্বরহস্যম তপঙ্গশ্চ গৃহানুগতিতম মায়া জমানহম যথাভাব যদ রূপগুণক রীতি যত অর্থম যত প্রতীত ন প্রতীত চাত্মনি ইত্যাদি এইসবগুলি চারটি শ্লোকেতে সমস্ত শ্রীমদ ভাগবত তাঁকে বর্ণনা করে। এইটা হচ্ছে গায়ত্রীর এইটা ভাষ্য স্বরূপ। পরবর্তীকালে ব্রহ্মা নারদ ঋষিকে এটি প্রদান করেন চতুশ্লোকী ভাগবত। পরবর্তীকালে ব্যাসদেব সম্যক প্রাসর স্থানে বিষাদ যুক্ত হয়ে ওখানে বসে আছেন। আমি সমস্ত বেদ উপনিষদকে বিভাগ করলাম, বেদ উপনিষদ কতগুলি প্রকাশ করলাম, পুরাণ সমস্ত প্রকাশিত করলাম, তথাপি শান্তি নেই। পরবর্তীকালে নারদ ঋষি ওখানে পৌঁছান, তিনি বললেন যে তোমার মনটা এরকম কেন? বলছে প্রভু আমি বুঝতে পারছি না যে কেন আমার মন বৃথা করেছে। রোগী নিজের রোগ নির্ণয় করতে পারে না, বৈদ্য এসে নাড়ি ধরে তার সব রোগ নির্ণয় করবে। তিনি বললেন যে আমি বুঝতে পারছি না কেন মন আমার দিশা। তুমি কৃষ্ণের যেরকম ভাবে বর্ণন করা উচিত সে তত্ত্ব তুমি বর্ণন কর, সমস্ত ভগবান অবতারের যেরকম ভাবে বর্ণন করেছ কৃষ্ণকে তার মধ্যে একটি তুমি বর্ণন করেছ। কৃষ্ণ যে স্বয়ং ভগবান সর্বকারণ কারণ অনাদি সকলের আদি এটি বর্ণন করে আর সর্বোপরি আরাধ্য ভগবান ব্রজেশ তনেস্ত ধাম বৃন্দাবনম রম্যা কাচিত উপাসনা বধুবধুবর্গেন যা কল্পিতা, এই যে বধুবর্গেন যা কল্পিতা এইটি তুমি বর্ণন করো না, হয়তো লীলা সমস্তগুলি বর্ণন করছে মা ভারত ইত্যাদিতে প্রকাশ করেছে সব, আর কৃষ্ণ কিছু বাল্য চরিত্রে কিছু বর্ণন করেছ, কিন্তু রাম নৃসিংহ কল্কি বামন থেকে তাহার যে বৈশিষ্ট্য আছে এটি বর্ণন কর। ভগবানের বৈশিষ্ট্য তাহার পরিকরের বৈশিষ্ট্য উপরে নির্ভর করে। কৃষ্ণ যদি নির্বিশেষ ব্রহ্মবাদীর সঙ্গে থাকবেন যেরকম হয় বৈশিষ্ট্য দেব, তখন তিনি বশিষ্ঠ দেব তাহাকে বশিষ্ঠ ঋষি তাকে যোগ বাশিষ্ঠ বলছেন রামকে আপনি নিরাকার নির্বিশেষ নিরঞ্জন নির্গুণ অনাদি অমুক বলছেন। রাম বলছে আমি নির্গুণ, আমার রূপ নাই আমি অরূপ, আমি নির্বিশেষ তুমি এইটা আমাকে দেখলে। তাহার ওই স্তুতিকে গ্রহণ করেন নাই, তাকে কিছু ক্রোধে দুৎকার করেছিলেন। পরবর্তীকালেতে তাহার বুদ্ধি আবার অন্যরকমের হল, যোগ বাশিষ্ঠ পড়লে প্রায় নির্বিশেষ অদ্বৈতবাদী হয়ে যাবে। এর জন্য মহাপ্রভু বারণ করেছেন ওই গ্রন্থ পড়বে।
এরকম নির্বিশেষবাদী সঙ্গে থাকলে কৃষ্ণ নির্বিকার নির্বিশেষ নিরঞ্জন অনাদি হবেন, আবার দার্শনিকটেতে থাকলে প্রভু হবেন, হনুমানের নিকট রাম, আবার সখাগণের নিকটেতে ও থেকে আর উন্নত ওই একই তত্ত্ব আবার সখ্য রূপেতে প্রকাশিত হবেন, সখ্য ভাব। আবার মা যশোদা থাকলে তিনি বাচ্চা পেয়ে যাবেন, আবার গোপীগণের নিকটেতে পরম রসিক শেখর হয়ে যাবে, রস বয়স গোপীগণের সঙ্গে। এই জন্য পরিকর বৈশিষ্ট্যতে ভগবত্তার বৈশিষ্ট্য এইটি বৃহৎ ভগবতামৃতে এইসব ব্যয় সুন্দর ভাবে ভক্তগণ যত শ্রেষ্ঠ ভগবত্তার প্রকাশ হোক সেই রকম হতে শ্রেষ্ঠ। তুমি গোপীগণের কোন আরাধনার কথাই তুমি লিখনে, লোক ভগবানের সেবা করে আর ভক্ত ভগবানের অন্বেষণ করে ভজন করে, কিন্তু ভগবানও প্রেমের বশীভূত হয়ে ভক্তগণের সেবা করে আর ভক্তগণের অন্বেষণ করে, এটা তো তুমি কোথাও লিখনে, কোন পুরাণেতে এরকম কোথাও লিখা আছে যে ভগবান ভক্তগণকে অন্বেষণ করছেন, গোপীগণকে অন্বেষণ করছেন কৃষ্ণ, রাধা কোথায় গেল, এরকম তো কোথাও দেখা যায় না। তো তুমি এই সব ভক্তগণের বিশেষ করে গোপীগণের মহিমা কিছু বর্ণন কর, আর তিনি ওই প্রেমের বশীভূত হয়েছেন এটি বর্ণন কর। সকলেই ভগবানের সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা করে গোপীগণের বিশেষ করে শ্রীমতী রাধিকার, এটা শ্রীমদ ভাগবতে এগুলি বর্ণন আছে। ওই চতুর্শ্লোকিতে এইগুলি নাই, তুমি এইগুলি বর্ণন করো, না তো তোমার খেদ যাবে না, তুমি এই সবগুলি বর্ণন না করা পর্যন্ত। তা আমি তো এইগুলি জানি না, কোথা থেকে বর্ণন করব। ইনি হচ্ছেন সত্তাবিশ অবতার, সত্তাবিশ অবতার কাকে বলে, কোন যোগ্য জীব তার মধ্যে কোন শক্তি সঞ্চারিত করলে, জ্ঞান করলে জ্ঞানাবেশ, ভক্তি করলে যেরকম নারদ ঋষি
ভক্তির আবেশ,
কপিল দেব হচ্ছেন জ্ঞানের আবেশ, এইরকম আবেশ সত্য আবেশ অবতার। যদিও এটা শাস্ত্রে বর্ণন করা আছে যে ব্যাস সাক্ষাৎ নারায়ণ, ওই ভাবে বর্ণন করে সত্য আবেশ অবতার। তখন নারদ ঋষি বললেন যে আচ্ছা ভগবানের ভক্তি কর, চিত্ত তোমার শুদ্ধ হোক, আর ওর মধ্যে তুমি কৃষ্ণের যাবতীয় সমস্ত লীলা বৈশিষ্ট্য বিশেষ করে ব্রজের ভাব এগুলি আছে এটা তুমি
দর্শন।
তখন তিনি এই উপদেশ করে তিনি চলে গেলেন, আর তারপরে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানেতে তিনি দর্শন করতে করতে ভক্তি যোগে মনসি অপশ্চাৎ পুরুষম পূর্ণ মায়ান, পুরুষম পূর্ণ পুরুষকে তিনি দেখলেন। যদি শক্তি না থাকে তাহলে শক্তিমান পূর্ণ হবে না, এই জন্য সমস্ত শক্তি সময়ে অর্থাৎ ব্রজের যে পরিকর গুলি আছে এই সমস্ত বৈশিষ্ট্য যুক্ত রস সমেত কৃষ্ণ তার ভিতরে প্রকাশিত, এই সমস্ত গুলি লীলা দর্শন করলেন। জন্ম থেকে আরম্ভ করে রাসলীলা প্রভৃতি এবং দ্বারকা লীলা পর্যন্ত এই সমস্ত বৈশিষ্ট্য গুলিকে দর্শন করেন, চিত্ত প্রসন্ন। যশাবাই শ্রুয়মাণায়ং কৃষ্ণে পরম পুরুষে ভক্তি ভক্তি নিজে থেকে তার হৃদয়তে উৎপন্ন হয়ে যাবে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করলে, তখন তিনি তাকে রচনা করবে, রচনা করবার পর যোগ্য অধিকারীকে পড়াবেন, এইটি তিনি বিচার করলেন কে যোগ্য অধিকারী, দেখলেন যোগ্য অধিকারী सत्तावीस अवतार तार कुछ सामर्थ्य रहे छे। प्रभु के निवेदन कर प्रभु कोनो योग्य अधिकारी प्रदान करो, तार प्रार्थना भगवान स्मरण करबे ना अवश्य स्मरण करबे। এই জন্য ইতিমধ্যে কি হলো, তিনি প্রার্থনা করবার পরে একটি সুপ পাখি কয়লাশেতে একটি বৃক্ষের উপরে বসে আছে, পাতার ঝোপেতে যেরকম সবুজ রঙ তাহার সবুজ রঙের মধ্যে সবুজ রঙ মিশে গিয়েছে। আর ওই শঙ্কর পার্বতীকে এই শ্রীমৎ ভাগবত রূপী অমর কথা শ্রবণ করাচ্ছে। পার্বতী শুয়ে গেল, আর এই হুঙ্কারি ভরতাল হুঁ হুঁ, তারপরে হুঁ, ঠিক পার্বতী যেরকম হয় স্বর ওই রকম হাতে অনুকরণ করেন। শঙ্কর ওই বলতে চলে চলে যাচ্ছে, এই সুখকে জীব গোস্বামী বর্ণন করেন সেন গোপাল চম্পুতে, এই সুখ সাধারণ নন। শ্রীমতী রাধিকার একটি পালতু সুখ ছিল, নিজের হাতেতে রেখে আর তাকে পালন পোষণ করত, আর নিজে হাতেতে আনারে দানা বেশ সুন্দর মধু নিজে হাতেতে খাওয়াইতে, বলতো যে কৃষ্ণ, বলতো যে কৃষ্ণ, এরকম তাকে পাঠ করে বেশ সুন্দর। রাধিকা শ্রীমতী রাধিকা যেরকম মধুর বলি ওই সুখ তাহারি অনুকরণ করে, ঠিক ওই মতন শ্রীমতী রাধিকার যেরকম হয় বলতেন কৃষ্ণ, ওই রকম হয় কৃষ্ণ কৃষ্ণ বলতেন, খুব আনন্দ ভরে কখনো দুধ অন্য নিয়ে খাওয়াইত। এক সময় এই সুখ শ্রীমতী রাধিকা হাতে থেকে স্বভাব বশত উড়ে গেল। বর্ষা নারীটা কথা নন্দগামেতে, সেটি উড়ে নিকটেতে ওখানে আসলো, আর একটি আনারের গাছ ছিল ওর উপরে বসে গেল। কৃষ্ণ এবং মধুমঙ্গল ওইখানে পাশে বসে আছেন, এটা গোপাল চম্পুর কথা, ওইখানে বসে আছেন, সুখটা ওর পরে বসে, আর ওইখানটা মধুস্বরেতে যেরকম শ্রীমতী রাধিকা বলেন কৃষ্ণ কৃষ্ণ, ওই সুক্তা তাহারি স্বরেতে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। শ্রীমতী রাধিকা কোথায় থেকে এসে গেলেন, চারদিকে দেখতে লাগলেন, দেখতে দেখতে যে একটা সুখ ওখানে বসে আছে আর সেইটি মধুর স্বরেতে কুজন করছে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ যখন ধ্যান দিকে আকর্ষিত হল তখন সুক্তা পাঠ করছে, একটি শ্লোক আছে, শ্লোকটা পুরা আমার মনে নেই, তার ভাবার্থটা আমি বলে দিই। আমি মহা দুর্ভাগাসু, পৃথিবীতে আমার মতন দুর্ভাগা আর কেউ জন্মগ্রহণ করে, আমি শ্রীমতী রাধিকা আমার হৃদয়েশ্বরী আরাধ্যা দেবীর হাতেতে বসেছিলাম, বসি প্রায়, আর তিনি মধুর মধুর আনানের দানা ডাড়িম বীজ আমাকে খাওয়াইতেন, কখনো অন্য দুধ খাওয়াইতেন। আমি দুর্ভাগা পশু জাতির পক্ষী জাতির স্বভাব অবস্থা চঞ্চল, তার হাত থেকে বিচ্যুত হয়ে আর আমি তাহার থেকে অনেক দূরে চলে এসেছি। আমি আমার আরাধ্যা দেবীর নিকটে কখন পৌঁছব, এমন ভাবে ক্রন্দন করতে বলতে লাগলো যে কৃষ্ণের হৃদয় তা উত্তরে। তখন তিনি এইরকম হয়ে পড়ে এসো এসো, এমন করলেন যে সুখ পাখিটা ওই থেকে নেবে উড়ে আসে কৃষ্ণের কাঁধার উপরে বসে গেল। তখন কাঁধার থেকে হাতের উপর নিয়ে নিয়ে আর তাহাকে স্নেহ করতে লাগে। আবার তুমি বলো তো এই শ্লোক, তখন সুখটা আবার শ্লোক বললো ওই শ্লোক। কৃষ্ণ অত্যন্ত ভীষ্মথানে এমন সুন্দর এই সুখ পাখি বলে আর অত মধুর ভাবে আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলে, তখন তার লোভ হয়ে গেল এই আমার কাছে থাকে। ইতিমধ্যে দেখে কি যে সে ললিতা বিশাখা ওখানে তো উপস্থিত, বললেন যে আরে এই সুখ তো আমরা খুঁজছি, আমাদের শ্রীমতীজি এই সুখের জন্য পাগল হয়ে রয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, যে সুখটা কোথায় উড়ে গেল, তুমি এই সুখটা দিয়ে দাও। কৃষ্ণ তোমাদের সুখ তো তোমরা দেখে লো, যদি তোমার কাছে চলে যায় তো চলে যায়, তাহলে তোমাদের আর যদি না যায় তাহলে আমার, আমি শুধু হাতের উপর রেখে দিছি তোমরা দেখে লো, না তো তোমার যিনি শ্রীমতী শ্রীমতীজিকে ডেকে নিয়ে আসো তিনি ডেকেলেন। তখন ওরা বললো যে আপনার নিকটে একবার যে চলে যায় সে আর কি ফেরত যেতে পারে, কিন্তু উনার অবস্থাটা দেখো শ্রীমতী, এর থাকা যদি উনি থাকতে না ওনার হাত থেকে তুমি যদি ডেকেলি তো তাহলে তোমার কামার বুঝতা, এখন তোমার হাতে পেয়েছি, কিন্তু শ্রীমতী যদি থাকতেন তাহলে তো দেখা যেত যে কি হয়, এখন তো নাই, তুমি ওই সুখটা দিয়ে দাও, কৃষ্ণ কিছুতেই দিবে বলে তোমরা নিয়ে লো, আর সুখকে হাজার ডাকে ওরা যায় না। তখন তারা মা যশোদার নিকটে গেলেন, মা যশোদাকে বললেন শ্রীমতী রাধিকা এই সুখে ছাড়া থাকতে পারে না, আর কৃষ্ণ নিয়ে নিয়ে সার দেয় যাচ্ছে, তোমরা এখানে বস। যশোদা মা একটু রাগ ভরে, রাগ নাই কিন্তু রাগ মনে হচ্ছে রাগ রেগেছে যে কৃষ্ণের ঝাপতে ধরলেন, দিন রাতে এই সুখ পাখি আর এই সব মধ্যে নিয়ে থাকে, ধুলার মধ্যে থাকে, তোমার বাবা বসে আছে খাবার জন্য আর তুমি এর মধ্যে নিয়ে মত আছো, এক ঝাপতে দিয়ে সুখটাকে ধরে নিয়ে নিল, আর এক হাতে কৃষ্ণকে ধরলেন, এক হাতে সুখ কৃষ্ণকে টেনে নিয়ে আসে, আর কৃষ্ণ কিছু করতে পারে। আর ওইখানে ললিতা বিশাখা ছিলেন, বলে তোমার বাবা কখন থেকে তোমার জন্য স্নান করে নেই কিছু করে নেই, আর তুমি স্নান করো আর তাড়াতাড়ি করে খাওয়াতে যাও, আর কৃষ্ণ দেখতে থাকলেন আর সুখটা পাখি এদেরকে দিয়ে দিলেন। এরপরে লীলা ইত্যাদি হলো, তারপরে অপ্রকট লীলা হল, ওই লীলাটা অপ্রকট প্রকাশ হতে গেল। হ্যাঁ, যেরকম রামচন্দ্র হনুমানকে নিজে পরে রেখে গেলেন, কৃষ্ণ যেরকম নিজে পরে উদ্ধবকে জগতে রেখে দিয়ে গেলেন, ওইরকম হইতে কৃষ্ণ এবং রাধা যুগল
এই যে আপনি সুখ পক্ষী রেখে
নিত্যবৃন্দ, কিন্তু সেটি যখন অতরণ করেছে তখনকার কথা বলছে। হ্যাঁ, কি বলছিলাম, এখন তাহার প্রভু শ্রীমতী যুগল কিশোর আদেশ দিয়েছেন যে তুমি এখানে জগতে থেকে তুমি আমাদের লীলা জগতে প্রকাশ করবে, অত তোমার দ্বারাই প্রকাশিত হবে, এই জন্য যতদিন না প্রকাশ হয় তোমাকে এখানে থাকতে হবে, এখন ইচ্ছা না থাকলেও করেছে, যেরকম শঙ্কর ভগবানের ইচ্ছাতে তাহার না ইচ্ছা হলে মা বাদ প্রকাশ করেছে, হনুমান থেকে গেলেন উদ্ধব থেকে গেলেন এরকম ভাবে সুখ থেকে তো গেলেন, কিন্তু আর থাকতে পারেন না বিরহে, কোথায় যাবেন কি করবেন কোথায় প্রভুকে দেখবেন, শ্রীমতীর হাতে তো কখন বসবেন, মা বিরহেতে আতু, ভগৎ ভক্তের প্রাণ হচ্ছে হরিকথা, তসমান মহান মুখরিত মধুভীষ চরিত্র পীয়ূষ শেষ
পরিত
সাধু মুখেতে সাধুকে যার মুখেতে অমৃতময়ী কথা, যাহার কোন আদি অন্ত নাই আদি অন্ত বিহীন এই অমৃত রসের কথা রূপী সাগর, তাহার থেকে কোটি কোটি ধারা চারিদিকে প্রকাশিত হচ্ছে কিন্তু জল কমে না, মান সরোবরের জল কমে যেতে পারে, কিন্তু সাধু হৃদয়তে নারদ প্রভৃতি যারা আছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ইত্যাদি আছে, তাদের হৃদয়রূপী সরোবরের ওই কথারূপী জল, অমৃত জল কোনোদিন কমবে না। এই কথা যে নিজে থেকে উচ্ছারিত হয়ে যে প্রবাহিত হচ্ছে ওই ধারার মধ্যে যদি কেউ স্নান করলো, শোক মোহ যা ভোগ তৃষ্ণা পিপাসা সব কিছু দূর হয়ে যায়। আর ভগবান পরম রসময়ী এই কথাগুলি আবির্ভূত হয়ে যায়, শুদ্ধ ভক্তি প্রবাহিত হয়ে যায়। এই সুখদেব গোস্বামী সুখ খোঁজছে কোথায় এই হরিকথার প্রবাহ পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে দেখেন যে কোথাও দেখা যাচ্ছে না, অপ্রকট লীলা হয়ে গেছে। দ্বাপর যুগের অন্ত, সেই দ্বাপর যুগের অন্তে খুঁজতে খুঁজতে যে কালাশ উপস্থিত, শঙ্কর খুব ভক্ত, রসিক ভক্ত, তিনি প্রায় এই সমস্ত কথা কৃষ্ণের নিত্য লীলা যেগুলি আছে অষ্টকালী লীলা ওই তিনি তাকে বলেছিলেন পার্বতী দেবী। আর সনক সনন্দন সনাতন কুমারকে এই বলি বলেছিলেন, এইটা ভক্তিবিনোদ ঠাকুরের ওই যে শিক্ষা চৈতন্য শিক্ষামৃত না, তার মধ্যে এইগুলি বর্ণনা আছে, জৈব ধর্মের মধ্যে এইসবগুলি বর্ণনা করা আছে। এই জন্য শঙ্কর রসিক ভক্ত, এই কথাটা চলছে। আর সুখ ওইখান থেকে হুঙ্কারি দিচ্ছে, পার্বতী দেবী প্রথম দ্বিতীয় তৃতীয় এই স্কন্ধের কথা সৃষ্টি ইত্যাদি নিরস কথা মতন মনে হয়, তপ ইত্যাদি পাতাল লোক ইত্যাদির মধ্যে যে সমস্ত বড় বড় রাজা ইত্যাদি গুলি হয়েছে, কিছু কিছু সাধারণ ভক্ত হয়েছে, তাদের কথা বংশ চরিত্র ইত্যাদি যেখানে বর্ণন হয়েছে কিরকম হতে সৃষ্টি ইত্যাদি হলো, ওই সবগুলি বর্ণন শুনতে শুনতে শুয়ে গেলেন অল্প। আর এই সুখদেব গোস্বামী ওই কথাগুলি শুনবার জন্য সচেত হয়ে হুঙ্কারি ভরতে লাগে। যখন দশমের স্কন্ধ প্রায় হয়ে আসলে তখন বলে যে আমি তো শুয়ে গিয়েছিলাম আর আপনি এইসবগুলি কথা বললেন, যে আপনি আবার করে বললেন, বলি তুমি শুয়ে গিয়েছিলে তা তো শুনলো কে, হুঙ্কারি কে ভরলো, এদিকে দিকে দেখে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে যখন দর্শন করলেন দেখেন যে সে সবুজ পাতার ভিতরে সবুজ একটা সু, শুধু লাল ঠোঁটটা দেখা যাচ্ছে আর বাকি তার মধ্যে তদাত্ম মতন হয়ে রয়েছে। হ্যাঁ, অনাধিকারী একটা পশু পাখি এইটা শ্রবণ কর কি, সমাচারিত জাত মনসর বিনশত আচরণ মৌঢ্যা যথা রুদ্র অভিজ্ঞ। অনাধিকারীকে দশম স্কন্ধের এইসব রাশিলা প্রসঙ্গ শুনাইতে নাও আর শুনতে বলতে শঙ্কর বলে আচ্ছা তাহলে অনাধিকারী শুনে নিয়েছে, তাহলে দম্ভ পাষণ্ডতা তাহার বাড়বে, পূজা প্রতিষ্ঠা লাভ এই দ্বারা ভাগবতের দ্বারা করবে, জীবিকা অর্জন করবে, এই অনাধিকারীকে মারা উচিত। শ্রীমদ ভাগবতে এই শ্লোকটা বর্ণন করা আছে, মনে আছে শ্রীমদ ভাগবত ইত্যাদি শ্রবণ করবে অনাধিকারী ব্যক্তি, তাহলে জীবন নির্বাহ দাম্ভিক অহংকার ইত্যাদি বর্ধিত হয়ে জগতের জঞ্জাল মাত্র হবে, অধিকারী শুনলে জগতের কল্যাণ, এই জন্য এটাকে মেরে ফেলা উচিত। ত্রিশূল দিয়ে দৌড়েছে না সেটি উড়েছে, চলতে 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 সুখদেব গোস্বামী দেখেছেন যে সে তাহলে আমার রক্ষা কিরকম হবে, মারতে তো পারবেন না, আমি তো অমর হয়েছি মারতে পারবেন না, তাহলে কি করে। তখন উঠতে উঠতে ওইখান থেকে নিকটে আছে বদ্রিক আশ্রম কৈলাস থেকে, কিন্তু ঘুরে যেতে হয় প্রায় আড়াই সময়, আর এমনই এক পর্বত থেকে উড়ে ওখানে চলেই গেলে বেশি সে বেশি 10-15 মাইল কি 20 মাইল আছে, আর আমরা কোথায় কোথায় রুদ্রপ্রয়াগ আর কি কি সব ঘুরে কুম্ভারের সঙ্গে আমরা গিয়েছিলাম, বহু দূর পরে চট করে উড়ে গিয়ে ওই আশ্রমেতে গেলেন আর দেখেন যে সব ব্যাসদেব বসে আছেন আর বিটকা দেবী আর স্ত্রী বেশ মনোযোগ সহকারে শুনছেন হা করে বাস সঙ্গে সঙ্গে তাহার মুখের মধ্যে প্রবেশ করে ভিতরে চলে গেল। ইতিমধ্যে শঙ্কর ত্রিশূল নিয়ে ওখানে উপস্থিত, ব্যাসদেব উঠলেন, পরস্পর পরস্পরকে প্রণাম করলেন। তারপরে তিনি দেখলেন যে জিজ্ঞাসা করলেন এখানে কোন সুখ পাখি এসেছে কি, যে কি দরকার? তা একটা অযোগ্য ব্যক্তি অনাধিকারী ব্যক্তি এই কথাটা শুনল, তাকে আজকে মারো। তো ওই যে কথা শোনাচ্ছিলেন শুনে নেই যদি তার ফল কি হয়, তো অজর অমর হয়ে যায়। ভক্তিমান ভক্তি হলেই অজর অমর হয়, অমৃত পেলে অমর হয় না। অমর কিসে হওয়া যায়? ভক্তির দ্বারা অজর অমর। কেউ হরি কথা শুনে ব্রজেতে চলে গেল, ও থেকে অজর অমর কেউ আর হতে পারে? ব্রহ্মা ইত্যাদি কি অজর অমর? তারা অজর অমর নয়। কেউ তারা পান করে আবার কিছুদিন পরে তার মরে যায়। তিনি বললেন যে সে যদি অজর অমর হয়ে থাকে, ভক্তিমান হয়ে থাকে, তাহলে আপনি ওকে কি মারতে পারবেন প্রভু? তখন তিনি হেসে দিলেন আর শঙ্করও হেসে দিলেন। শঙ্কর একটু লজ্জিত হয়ে ত্রিশূলটা রেখে দিয়ে আবার তাহাকে প্রণাম করে দিয়ে চলে আসে। কেউ বলে যে দ্বাদশ বছর, কেউ বলে যে ষোলো বছর পর্যন্ত গর্ভেতে ছিলেন। ব্যাসদেব বলে যে তুমি কে, যে হও সে হও, মাকে কষ্ট দিচ্ছ কিনা তুমি বেরিয়ে এসো। তখন তিনি বললেন যে সে আমি বেরোব না মায়ার। তাহলে কিরকম বেরোবে? যদি স্বয়ং কৃষ্ণ এসে যদি বলেন যে আমি কৃষ্ণ আর মায়াটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে তার কথার উপরে বিশ্বাস করে আমি উড়ি, আমি বেরোতে পারি। তখন কৃষ্ণকে স্মরণ করলেন ব্যাসদেব, কৃষ্ণ সাক্ষাৎ বললেন ভাই তুমি কে, তুমি যে হও না কেন মায়ের গর্ভ থেকে তুমি বেরো। আপনি কে? তো আমি কৃষ্ণ। তাহলে প্রভু একটি কাজ করুন, আমি বেরোবো কিন্তু মায়াকে এক সেকেন্ডের জন্য কি এক পলকের মতন আপনি একটু সরিয়ে দেন, আমি তার মধ্যে বেরোব। বলি আচ্ছা। বাস কৃষ্ণ একটু মায়া সরিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেলেন। অভ্যাস তার পিছে পিছে, হা পুত্র হা পুত্র। এই তারপরে উনি তো চলে গেলেন, কিছুক্ষণ পিছে পিছে ইনি যাচ্ছেন, দেখলেন যে কতগুলি অস্পরাগুলি স্নান করছে নগ্ন হয়ে। ইনাকে দেখে লজ্জা করলো না, কিছু ঘুমিয়ে এলো প্রভুরা বলছে মনে যে সে গরু চলে যায়, যে কর্মে তো গাছ থাকে তার কাছেও আমরা নগ্ন হয়ে যাই, একলা মনে করি, গাছ পালা অথবা পশু থাকে ও থেকে লজ্জা হয়। ইনার স্ত্রী পুরুষের কোন ভ্রম ভেদ নাই। তারপরে চলে গেলেন, তারা স্নান করতে থাকলেন। আর জটাজুটধারী লম্বা দাড়ি শ্বেত কেশ ব্যাসদেব যখন আসছেন, তখন লজ্জিত হয়ে চপ করে দিয়ে সরোর থেকে বেরিয়ে কাপড় টাপড় করে আর তাকে দূর থেকে প্রণাম করলেন। ব্যাসদেব নিকটে যে জিজ্ঞাসা করলেন আমার পুত্র ষোলো বছরে নব যুবক ছেলে, বেশ সুন্দর সুকান্ত, নগ্ন হয়ে যাচ্ছে আর তার কাছে তোমাদের লজ্জা হল না? আমি তাহা তোমাদের বাবার বাবার বাবা, আমার নিকটে লজ্জা কেন করলেন? যে এই তো আপনি জিজ্ঞাসা করলেন, ওরা তো জিজ্ঞাসাও করেনি। ওই যে সুখদেব গোস্বামী, এই স্ত্রী আছে কি না আছে কি কে আছে না আছে তার কোন জ্ঞানই নেই, সবসময় তাহার যাকে বলে সহজ সমাধি। সহজ সমাধি জানো তো, একটা হচ্ছে নির্বিকল্প সমাধি, একটি বিকল্প সমাধি,
সবিকল্প সমাধি,
সবিকল্প সমাধি। এতে সহজ মানে জাগ্রত অবস্থাতে গোপীগণের যেরকম সহজ সমাধি, ওরকম আংশিক কিছু সুখদেব গোস্বামী আছেন, চলে যাচ্ছেন কিন্তু আরাধ্য দেবের মধ্যে চিত্তটা লেগে আছে, কথা বলছেন সবকিছু করছেন কিন্তু ওদের সহজ সমাধি। এরকম সুখদেব গোস্বামী চলে গেলেন, প্রতিধ্বনি হলো জঙ্গল থেকে, হা পুত্র হা পুত্র, কে কার পুত্র ইত্যাদি, এইসব তো কথা আমরা সব জানি। পরবর্তীকালে সুখদেব গোস্বামীকে ওই ব্যাধ দিয়ে। আর বরহা পীড়ম নটবর বপু কর্ণ যো কর্ণী কারণ আর তাহার গুণ যে কি অহো বকিং এই শ্লোকের দ্বারা তাহাকে টেনে নিয়ে আসে। আর তাহাকে শ্রীমদ ভাগবত যে রচনা করেছিলেন পড়াইলে অধ্যাপয়া মাস, এটা দ্বাদশ সন্ধ্যেতে সুখদেব গোস্বামী নিজে বর্ণন করছেন। আমি ছিলাম কিছু ওই ব্রহ্মভাব আপন্ন নিরাকারের ধ্যানবাদী, কিন্তু ব্যাসদেব আমার পিতা আমাকে অনুগ্রহ করে তার রূপ গুণ আর এই সবগুলিকে শ্রবণ করিয়ে আবার ওখান থেকে টেনে নিয়ে আসেন আমাকে, আর অনুগ্রহ করে ওই ভাগবত পাঠ করিয়েছিলেন, আমি তাহাকে পুনঃ পুনঃ নমস্কার এই শ্লোক শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধে তাকে শ্রবণ করে। পরবর্তীকালেতে এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজেতে প্রথম অধিবেশনেতে শ্রীমদ ভাগবত পরীক্ষিতকে শ্রবণ করেন, সেখানে ব্যাসদেব উপস্থিত ছিলেন। সুখদেব গোস্বামী তার পিতাকে প্রণাম করছেন, সেখানে নারদ ঋষি ইত্যাদি এসেছেন, আর আর প্রসঙ্গ সে সমস্ত বর্ণন করেন। ব্যাসদেব ওইটাকে লিখে দিলে, তার মধ্যে আর কিছু সম্বর্ধন করে দিল। পরবর্তীকালে সুত গোস্বামী যখন সনকাদি ঋষিগণকে বর্ণন করলেন তখন ওখানে ব্যাসদেব আছেন, 88,000 ঋষির মধ্যে উনিও আছেন, নারদও আছেন। তখন এটা ছিল না যে শিষ্য কথা বলবে তো শুনবেন না, গুরুদেব যাবেন না, এইসব ছিল না। যেখানে হরি কথা হচ্ছে স্বয়ং কৃষ্ণ এসে যাচ্ছেন, অন্য লোকের কথা কি, যেখানে যেখানে রাম কথা হয় সেখানে তার মধ্যে সবচেয়ে প্রধান গোপীগণের আরাধনা আসাম হো চরণ রেণ যিশাম হম ইত্যাদি আছে, আর বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম কৃষ্ণ সাহেব, এই প্রার্থনা কৃষ্ণে প্রার্থনা করেন নাই, কার প্রার্থনা করেন, কেবল মাত্র গোপীগণের চরণ ধুলি, তার মধ্যে গোপীগণের চরণ ধুলি তাহার কাম্য নয়, সব কাম্য হলেও তার মধ্যে একটা আছে কি বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম, নন্দ ব্রজ স্ত্রী নাম মধ্যে এখানে হবে অর্থ, যতগুলি গোপীগণ আছে তার মধ্যে একটি চরণ ধুলি আমি বন্দনা করি, এক বচন বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম পাদ রেণুম, রেণুম হচ্ছে এক বচন, তাহলে একটি ধুলিকণাকে এখানে বন্দনা করছেন, তাহলে একটি ধুলিকণা কার হবে, কার পায়ে, শ্রীমতী রাধিকার পায়ের ধুলির মধ্যে একটি ধুলি, কেন এটা সিন্ধুতে যত্র তত্র সর্বত্র দশম স্কন্ধ ইত্যাদিতে বিশেষ করে রাজপঞ্চাধ্যায়ীতে প্রতি শ্লোকেতে শ্রীমতী রাধিকা বলেন, কিরকম বলছে কাচিত
কাপি
কাপি, এই শব্দগুলি কার জন্য ব্যবহার করা হয়েছে, কোন গোপী পাদ পদ্ম দেখলেন কৃষ্ণের দুটি পায়ের মধ্যে, কৃষ্ণ চলে যাচ্ছেন গোপীরা অন্বেষণ করছে, যে কিছু দূরে দেখলে যে সে কৃষ্ণের পদচিহ্ন, আর দুটি কৃষ্ণের পদচিহ্নের মধ্যে একটা কোন কোন কাপি গোপী পাদ পদ্ম, ওই কাপি মানে কার কোন কাহার পাদ পদ্ম ছিল, অনেয়ারাধিত নূনং ভগবান হরিশ্বর, যে গোপী সপ্তকে শ্রেষ্ঠ কৃষ্ণের আরাধনা করেছে, যাকে নিয়ে রাষ্ট্রস্থলী থেকে অন্তর্ধান হয়েছেন, যাহা তিনি মস্তক বিভূষিত করেছেন, যার গলাতে হার করিয়েছেন, যার পায়েতে আলতা ইত্যাদি দিয়েছেন, ওই গোপী সে অনেয়ারাধিত, অনেয়ারাধিত অনেয়া মানে কে, শ্রীমতী রাধিকা, অতএব তাহার পাদ পদ্মে ধুলি বন্দনা এই সুখদেব গোস্বামী করেছেন। এই সময় এই সমস্ত গুলিকে নিয়ে প্রথম শ্লোকে দিয়ে আমি বললাম ये श्लोक की
जन्मादस्य
जतः अन्वयादि तरतश्च এই শ্লোকের ব্যাখ্যা যে আমাদের জীব গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর করেছে, এরই ছায়াতে আগামী কল্য
একটা ধুলে
মানে এই জগৎ, এই জগতে জন্ম স্থিতি প্রলয় আদি যত যাহা হইতে অন্বয় ব্যতীত ক্রম এবং এই সমস্ত বিষয়েতে যিনি অভিজ্ঞ এবং তিনি স্বতঃ প্রকাশ স্বরা তাহাকে কেউ প্রকাশ করতে পারে না, নিজেই স্বপ্রকাশ এবং সকলকে তিনি প্রকাশই করেন। ব্রহ্মহিতা তিনি আদি কবে ব্রহ্মহৃদা, আদি কবি যে ব্রহ্মা তাহলে হৃদয়তে যিনি ওই সৃষ্টিতত্ত্ব ইত্যাদি এবং ভগবতত্ত্ব ইত্যাদি সমস্তগুলি প্রকাশিত করেছেন, যে বিষয়েতে সুরায় মুক্ত পুরুষগণ ভ্রমিত হয়ে যায়, মোহিত হয়ে যায়, কারণ জানতে পারে না। তেজস বারি মৃদাং, তেজ মানে অগ্নি, বারি মানে জল এবং মৃদাং মানে মাটি, যথা বিনময় একেতে অন্যতে যে ভ্রম হয় বিনিময় শুক্তিতে কিরণেতে জল মৃদ মরিচিকা ইত্যাদি যে ওইতে জলের ভ্রম হয়ে যাচ্ছে, কোথাও মাটি মানে কাঁচ কাঁচেতে আগুনের ভ্রম হচ্ছে, এরকম পরস্পর যে ভ্রম হচ্ছে বিনিময় উজ্জ্বল ত্রিসর্গ অমৃষা, এই ত্রিসর্গ কোথাও কোথাও ত্রিসর্গ মানে এই জগৎ মায়া জগৎ জীব জগৎ অনুচিত জগৎ অমৃষা, এর মধ্যে থেকে যে জীব জগৎ জড় জগৎ এটা মৃষা হলেও অমৃষার ভান হয়, মৃষা মানে মিথ্যা, এইগুলি সব মিথ্যা, তথাপিও মনে হচ্ছে সে অমৃষা সত্য। কতবারা হচ্ছে ওই পুরুষের মায়ার দ্বারা যে এগুলি হচ্ছে, তিনি ধামনা স্বয়ং সদা তিনি তাহার স্বয়ং ধামেতে সবসময় বিরাজিত রয়েছেন, অপেকৃত রূপে সরাত রূপে তিনি নিরস্ত বহু কম যাবতীয় সমস্ত মায়া, সেখানে মায়ার ওখানে কোন প্রভাব নেই, কুহু কম কুহুক মানে মায়া এখানে, তারপরে অন্য এর বহু অর্থ প্রকাশ করেছে, সেখানে যে মায়া নেই শুদ্ধ রূপে তাহার আত্মযোগ যে মায়া আত্মমায়া সেখানে আছে, এই মায়া ওখানে নিরস্ত পুরুষ সেই রকমের ধামেতে সদা তিনি প্রতিষ্ঠিত আছেন, সত্যম তিনি হচ্ছেন সত্যস্বরূপ পরস্বরূপ তাহাকে আমি ধ্যান, এইটা তার শব্দার্থ মতন একটা সাধন। আমরা এখন একটু বিস্তৃত ভাবিতে আলোচনা করব, আমি বলেছেন যে প্রভুপাদ এক মাস ধরে ব্যাখ্যা করেছে কি করেছিল, তার মধ্যে সামান্য একটু স্পর্শ আমরা কণিকা মতন স্পর্শ শ্রীমৎ ভাগবতে এই শ্লোকেতে সমস্ত শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করা হয়েছে, সমস্ত শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধে তার বহু সমস্ত অর্থ ভাষ্যকার টিকা তার এক দুটি না প্রায় 84 রকমের টিকা তার এখন ভক্তিবিনোদ ঠাকুর ভগবতার মরিচি মালাতে যে বোধগম্য ভাষাতে যে অর্থ প্রকাশ করেছেন আমরা সেই নিয়ে আজকে চাই। তারপরে যদিন থাকা যাবে ততদিন এইসব বিষয়ে আমরা আলোচনা করব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ওই যে বলছেন যে প্রথমে বললেন জন্মার যত তার জন্ম স্থিতি ভঙ্গ জন্ম স্থিতি অশ্ব এই জগতে যাহাতে হয় অন্যায় ব্যতিরিক ক্রমে এই প্রথম এইটা তিনি গ্রহণ করলেন তাহার ব্যাখ্যা করছেন অন্যায় এবং ব্যতিরিক ক্রমে এই জগতে স্থিতি প্রলয়ের ভঙ্গ হলো কিরকম যে ভগবানের তিনটি শক্তি ভগবত অন্তরঙ্গা স্বরূপ শক্তি অনুপ্রকাশ স্থলীয় তটস্থা শক্তি থেকে বহির্ভূত অথবা পরিণতি জীবশক্তি ভেদাভেদ বহু রকমের একটা আছে নিম্বার্কের ভেদাভেদ একটি ব্রহ্মসূত্রের ভাষ্যকার ভাস্কর ভট্ট তাহারে একটু আছে ভেদাভেদ নিম্বার্কাচার্যের একটা ভেদাভেদ আছে আর একটা গৌড় বৈষ্ণব সম্প্রদায়ের ভেদাভেদ এই চার রকমের প্রায় প্রধান তার মধ্যে দুটি প্রধান আমাদের নিম্বার্কাচার্য ভেদাভেদ বলেছেন তিনি বলছেন স্বাভাবিক ভেদাভেদ আর আমাদের মধ্বাচার্যের অনুগত যে জীব গোস্বামী প্রভৃতি চৈতন্য মহাপ্রভু অনুগত জন তারা বলেন অচিন্ত ভেদাভেদ দুটো মধ্যে ভেদ জানে যে কি বৈশিষ্ট্য কি ভাস্কর ভট্ট তার আছে ঔপাধিক ভেদাভেদ জড় জগতে থাকা কালেতে ভেদ আছে কিন্তু জীব যখন মুক্ত হয়ে যায় তখন আর ভেদ থাকে না মোটামুটি মায়াবাদের মত নেই এটাকে বলে ঔপাধিক ভেদাভেদ আর বাকাচার্য যে ভেদাভেদ যাকে তিনি স্বাভাবিক বলছেন ও বলছেন আর আমাদের যে অচিন্ত ভেদাভেদ তার মধ্যে যে কি বৈশিষ্ট বড় বড় পণ্ডিতরা সবগুলি অনুধাবন করতে পারেন ব্রহ্ম থেকে জীব হয়েছে এই বলে নিম্বার্কাচার্য ব্রহ্মের অংশ জীব শঙ্করাচার্য বললেন যদি ব্রহ্মের থেকে জীব হয় তাহলে ব্রহ্ম বিকৃত হয়ে যাবে না তার অংশ থেকে খণ্ডিত হল এর উত্তর তিনি দেন নাই নিম্বার্কাচার্য চৈতন্য মহাপ্রভু দেখলেন যে সেই এই অংশে এদের একটু অভাব আছে ওই অভাবকে চৈতন্য মহাপ্রভু পূর্ণ করে তাকে পূর্ণ করে কিরকম পূর্ণ করলেন ব্রহ্মের বিকৃতি অথবা অংশ জীব নয় ভগবানের স্বরূপ শক্তি একটি প্রকাশ হচ্ছে তটস্থা শক্তি সেই তটস্থা শক্তি থেকেই পরিণত হয়ে এই জীব অর্থাৎ শক্তি পরিণাম বাদ ওদের হচ্ছে ব্রহ্ম থেকে জীব হলো আর জগৎ হলো আর চিত জগৎ হলো আর আমাদের আচার্যরা বললো কি যে তান তটস্থা শক্তি পরিণত এই জীব চিৎ শক্তি পরিণতি হচ্ছে চিৎ জগৎ আর এই জড়াশক্তির পরিণতি হচ্ছে এই এইটি সূক্ষ্ম বিচার একটা ভেদ আছে। এখানে বলছেন যে স্বরূপ শক্তি হচ্ছে তাহার অন্তরঙ্গা শক্তি, চিত শক্তি, জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি, চিত নয় জড় নয়। এমন একটি জিনিস প্রকাশ করেছে তত্ত্ব যে স্বরূপত চিত কিন্তু জড়ের মধ্যে আবদ্ধ হওয়ার যোগ্য, দেহাত্মাভিমান ইত্যাদি জড়েতে আত্মার অভিমান করতে পারে। এই তিনটি শক্তি জীব শক্তির অন্বয় হল জীব, মায়ের শক্তির অন্বয় ক্রমে এই জড় জগৎ, চিত শক্তির অন্বয় প্রভাব ক্রমে চিত জগৎ ডাইরেক্ট। আর ব্যতিরেকটা কি, জীব হচ্ছে চিত, জীব মানে আমরা বলি কোথাও কোথাও জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভেদাভেদ প্রকাশ। আর বলা হয় যে জীব ভগবানের অংশ, জীব ভগবানের অংশ এটা যদি বলা হয় তাহলে নির্বাকাচার্যের একটি ভাব আসতে পারে, ওটা সাধারণ ভাবে সাধারণ লোকের জন্য ওটা বলা হয় বটে, কিন্তু এইটা ঠিক রাখতে হবে যে জীব শক্তির ভগবানের শক্তির পরিণতি। এই জন্য শক্তি পরিণাম বাদ আমাদের মধ্যে প্রধান জিনিস। এই বুঝতে হলে যে ভগবান ভগবানের অংশ জীব আর ভগবানের শক্তির পরিণতি, তাহলে দুটা মানে সামঞ্জস্য কোথায় থাকবে, ওটা ভুল না এটা ভুল না, সামঞ্জস্য কিরকম ভাবে করা যাবে। আমাদের জীব গোস্বামী সব সন্দর্ভেতে মানে প্রথম সন্দর্ভে সামঞ্জস্য জীব ভগবানের শক্তি কেন গীতাতে আছে
অপরিমিত
যদি বলা যায় যে ভগবানের অংশ নয় তাহলে তো শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে, আর যদি বলি আমরা যে শক্তি পরিণাম নেয় তা চৈতন্য মহাপ্রভু বিচারধারা এটা গড়বড় হয়ে যাবে, তাহলে দেখতে সামঞ্জস্য কোথায়। এনে বলছেন জীব গোস্বামী যে ভগবৎ ভগবানই হচ্ছেন একমাত্র বস্তু, অর্থ ওই তৃতীয় শ্লোকটা কি
নিগম কল্প
না না ওই চতুর্শ্লোক রীতে অর্থম যত প্রতীয়ত, রীতে অর্থম অর্থটাই মূল বস্তু, অর্থতেই হচ্ছেন ভগবান, আর তাহার ছাড়া যা সব গুলি মায়া। রীতে অর্থম যত প্রতীয়ত আত্মা ভগবানের তাহার প্রকাশ নাই কিন্তু ভগবানই হচ্ছেন যথার্থ। এখন ভগবৎ স্বরূপই যথার্থ তত্ত্ব বস্তু, বাকি সকলই তাহার অংশ, বিভিন্নাংশ, প্রকাশ, বৈভব যা কিছু আছে ভগবানই তত্ত্ব। ভগবান যখন স্বরূপ শক্তির সঙ্গে সমন্বিত হয়ে থাকেন তখন তাহার যে অংশ হয় তাহাকে বলে কি বলে, তাহাকে অবতার বলে অথবা স্বাংশ বলে। আচ্ছা না স্বাংশ আবিবিনান, স্বাংশ আবিবিনান, স্বাংশ মানে কি, ভগবান যখন স্বরূপ শক্তি সঙ্গে একবারে প্রকাশিত হবেন আর তাহার যে অংশ হবে সেগুলি হচ্ছে কি
অবতার
সঙ্গে, এটাকে বলে স্বাংশ, এরা জীব তত্ত্ব নয়। আর ভগবান যখন কেবলমাত্র তটস্থা শক্তি সমন্বিত হবে আর গুলিকে শক্তিগুলিকে অপ্রকাশিত রাখবেন আর তটস্থা শক্তির সঙ্গে যুক্ত কেবলমাত্র থাকবেন, এটা হয় না,
কিন্তু যেরকম হয়েছে চন্দ্র পূর্ণিমা অ্যাঙ্গেল অফ ভিশনের দ্বারা যখন দেখা যান না, মাত্র চারটি কলা দেখা যাচ্ছে তাকে চতুর্থী বলে, কিন্তু সেই সময় চন্দ্র পরিপূর্ণ থাকে। ওরকম ভগবান সবসময় স্বরূপ শক্তির দ্বারা যুক্ত থাকে, কিন্তু তিনি ইচ্ছা করলে ওই শক্তিটাকে একটু অপ্রকাশিত রেখে কেবলমাত্র তটস্থ শক্তি যুক্ত হয়ে থাকে, তখন যে তাহার যে অংশ এইটাকে বলেছি উদাহরণস্বরূপ, যেরকম ভাবে বল্ব আছে, বাল্ব মধ্যে আগুন আছে, যদি ওই কাঁচটা না থাকতো না তাহলে ছুঁই দিয়ে মরে যাবে। যখন ওই কাঁচটা সরিয়ে দিবে ছুলে মরতে হবে, আর কাঁচ আবরণ আছে ওটাকে আচ্ছাদিত করে রেখেছে। ওই রকম হ্যাঁ ভগবান যখন যা ইচ্ছা করেন তা করতে পারেন, অঘটন ঘটন পটিয়সী শক্তি যুক্ত। এই জন্য অচিত স্বরূপ শক্তির সঙ্গে যখন সমন্বিত হয়ে তাহার যে প্রকাশ হয় তাহার অবতার, তাহাকে অবতার বলে অথবা সংস। আর যখন কেবলমাত্র তটস্থ শক্তির সঙ্গে যুক্ত হন তখন তাকে বলে বিভিন্ন অংশ, এরকম ভাবে তাহাকে সমন্বয় করেছেন। এখন জীব চেতন তাহাকে অচেতন মায়া কোনোদিন আচ্ছাদিত করতে পারে না, সে যত বড় হোক না কেন। চেতন চেতন না, যেরকম হয় একটি ছোট্ট চিনগাড়ি আগুন তুলার দ্বারা তাহাকে ঢাকতে পারা যাবে, চাহে লাখ মন তুলো হয় কোটি মন তুলো হয় তুলো ঢাকা যাবে। একটি দেশলাই কাঠি হাজার অন্ধকার থাকুক একটু জ্বালিয়ে দিলে সঙ্গে সঙ্গে। এই জন্য মায়া যে জড়া মায়া জীবকে কোনোদিন আচ্ছাদিত করতে পারে না চেতন, কিন্তু ভগবানের ঘটন ঘটন পটিয়সী শক্তি এমন কার্য করে যে জীব চেতন হলেও মায়ের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। এইটাকে বলছেন ব্যতিরে, অন্য বলা হয় কাকে, ভগবানের স্বরূপ শক্তি থেকে চিৎ শক্তি থেকে চিৎ জগৎ, জীব শক্তি থেকে জীব জগৎ, আর জল শক্তি থেকে এইটা অন্য ডাইরেক্ট। আমি গুরু পাদপদ্ম কোন কাজ নিজে করবে, আর কোন কাজকে বললেন যে সে আদেশ দিলেন যে তুমি ওকে বলে দিও যে ওই কাজটা করে দে, তাহলে ব্যতিরক্ত হয়ে গেল, নিজে না করে। ওই রকম ভাবে এখানে ওটা সম্ভব নয়, কিন্তু ভগবানের অঘটন ঘটন পটিয়সী শক্তির দ্বারা জীব জড় চেতন হলেও জড়ের দ্বারা সেটি আচ্ছাদিত হয়ে গেল, এম তাহাতে দেহাত্মভিমান হয়ে যে এই সংসারটা হয়েছে, এই সংসার সব কিছু থাকুক পঞ্চ ইন্দ্রিয় থাকুক দশটি ইন্দ্রিয় থাকুক মন বুদ্ধি অহংকার চিত্ত থাকুক প্রকৃতি এবং পুরুষ থাকুক, আত্মা আত্মা যদি না থাকে অপরমাত্মা অষ্টাবিংশতি তত্ত্ব না থাকে কেবলমাত্র ২৬টি পর্যন্ত যদি থাকে প্রকৃতি পুরুষ পর্যন্ত তখন পর্যন্ত কিছুই কাজ হবে না। যখনই আত্মা তার মধ্যে প্রবেশ করে দেহাত্মভিমান হয়ে এই জগতে প্রবেশ করছে তখনই এই জগৎ জানবে। এই জন্য বলছেন এটাকে ব্যতিরে, এইটা তিনি এখানে বলেন প্রকৃতি পুরুষ মহান তত্ত্ব প্রভৃতি অষ্টাবিংশতি তত্ত্বগুলি থাকলেও আত্মা পরমাত্মাকে বাদ দিলে এই কিছুই কোনো কাজ করতে পারে না। এই জন্য এই জগতের মধ্যে মুখ্যত জীবের জন্য এই জগৎটা আত্মাটাকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিছুই হবে, এইটাকে বলে ব্যতিরে। তাহলে অন্যয় এবং ব্যতিরেক ভাবে যাহার দ্বারা যার শক্তি দ্বারা এই জগতের সৃষ্টি স্থিতি এমন করবে, এইটি প্রথম স্পষ্ট। তারপরে বললেন অর্থেষু অভিজ্ঞহ, অর্থেষু মানে যে তত্ত্বগুলি আছে তার মধ্যে তিনি অভিজ্ঞ। জগতের সৃষ্টি কেন, স্থিতি কেন, প্রলয় কেন, কেন জীব বদ্ধ হচ্ছে, কি প্রকারে জীব কেন মুক্ত হচ্ছে, ভগবত তত্ত্ব কি, জীব তত্ত্ব কি, মায়া তত্ত্ব কি, এই সব যে অর্থ বিষয়, এই সমস্ত সম্বন্ধে যে তিনি অভিজ্ঞ। তিনটি স্বর্গ, স্বর্গ মানে সৃষ্টি, ত্রিস্বর্গ শ্রীমদ ভাগবতে তৃতীয় চতুর্থ স্কন্ধেতে স্বর্গের সমস্ত বিষয় বর্ণন করা হয়েছে। চিত স্বর্গ, জীব স্বর্গ, জড় স্বর্গ, তিনটি স্বর্গ, তিন রকমের সৃষ্টি। চিত স্বর্গ কোনদিন পাল্টায় না, এক রকমের থাকে। জীব স্বর্গ নিত্য, আর এই যে জড় স্বর্গ প্রত্যেক সৃষ্টি পরে সেটি পাল্টাচ্ছে। জীবটা তার মধ্যে নিত্য, তার কোন পরিবর্তন নাই, কিন্তু এই যে জড় স্বর্গ উপর থেকে যে ব্রহ্মাণ্ড পর্যন্ত অষ্ট আবরণ পর্যন্ত যা দেখছি, গির্জার কে পারে দেবী ধাম যাকে বলে, এটি হচ্ছে পরিবর্তনশীল। এখন তেজ, বারি, মৃদাঙ্গ এসব বিষয়তে তিনি অভিজ্ঞ। এখন তেজ, বারি, মৃদাঙ্গ যত্র বিনিময় ত্রিস্বর্গ অমৃষা, এখন তেজ, বারি এবং মৃদা মানে মাটি, এই তিনটা উদাহরণ কেন দিলেন এখানে? বলছেন যে চিত স্বর্গে, এই তিনটি বললেন স্বর্গ, চিত স্বর্গ, জীব এবং জড়। এখন চিত আর বলেন তেজ, বারি, মৃদাঙ্গ, এই তিনটি, এই তিনটা সঙ্গে তাহার উপমা দিচ্ছেন। চিত স্বর্গে কথঞ্চিত উপমা দিচ্ছেন দৃষ্টান্ত স্থল অগ্নি। অগ্নি যেরকম হয়তো এমন কোন জায়গা বিশ্বের মধ্যে নাই, কোন বস্তু নাই যার মধ্যে অগ্নি নাই, কিন্তু এমনই প্রকাশিত হয়। একটা দেশলাই ভাসলে, পাথর উপর পাথর মারে মেরে দিলে, কি অন্য কোন কারণবশত সেটি প্রকাশিত হয়। ঘোড়ারা ওই টাঙ্গা মধ্যে লাগিয়ে দিয়ে আছে রাত্রির কালিতে, টাঙ্গা মধ্যে যে লোহা থাকে না পায়ে, ওটা যখন সড়কেতে লেগে যায় তখন আগুন। এইরকম হতে আবার ফেটি তার মধ্যে লুপ্ত হয়ে যায়, এর ভিতরে আগুন আছে, এর ভিতরে আমাদের ভিতরে তেও আগুন আছে, কিন্তু প্রকাশিত হলে দেখতে পারা যাবে, প্রকাশিত না হলে দেখা যাবে। এইরকম হতে চিত স্বর্গ, এটা যখন প্রকাশিত হবে সুইচ্ছাতে তখন তো তাহাকে দেখা যাবে, আর যখন ওটা প্রকাশিত না হবে তখন দেখা যাবে না। এটা চিত স্বর্গের উদাহরণ। আর অগ্নি, অগ্নি অলক্ষিত থাকে কিন্তু ঘর্ষণাত্মক ক্রিয়ার দ্বারা প্রাদুর্ভাব তাকে দেখতে পারা যায়। চিত ব্যাপারে সকলই যথাযথ রূপে নিত্য থাকে, যথাযথ রূপে নিত্য থাকে, সবসময় দেখতে পাওয়া যায়, কিন্তু দেখবে কে, অধিকারী তাকে দেখতে পারে, অনাধিকারী তাকে দেখতে পারে, নারদ প্রভৃতি সর্বত্রই তাকে দেখতে পারে। প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে আছে, নিজের আরাধ্য দেবকে সর্বস সব লোকের মধ্যে দেখে, আর তাহার আরাধ্য দেবের মধ্যে সব লোকের দর্শন করে, এটা উত্তম মহাভাগবতে এইটি হচ্ছে দৃষ্টি। সর্বত্র দেখে তার যদি কোন জায়গাতে উচিত স্বর্গ প্রকাশিত হলো তাহলে বুঝতে হবে যে স্বেচ্ছাতে প্রকাশিত হয়েছে, কেউ প্রকাশিত তাকে করতে পারে না। জীব স্বর্গের কথঞ্চিত উদাহরণ হচ্ছে জ, ভগবানের সঙ্গে যুক্ত যুক্ত হলে শুদ্ধ, আর ভগবানের সঙ্গে যোগ যুক্ত তা ছেড়ে দিয়ে বিমুখ হয়ে গেল জড়। যেরকম হয় জল শুদ্ধ ভাবে থাকে, তার তরল থাকে, আর যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন সেটি জমে বরফ হয়ে যায়, তখন তার ধর্মটাও নিঃসর্গ রূপেতে পরিণত হয়ে যায়। ভগৎ সেবাই জীবের আর চেতনতাই হচ্ছে জীবের লক্ষ্য। কিন্তু ভগৎ বিমুখ হয়ে গেলে সে এই শরীরটাকে জড়কেই মনে করছে যে চেতন, আর এই নিয়ে যত দাঙ্গা ফাসাদ ভাব বাসা যা কিছু আছে এই অভিমানটা দূর হয়ে গেলে আর কোন রকম কিছু অসুবিধা আছে? যাহার যতটুকু অনুভূতি ততটুক তারা অনর্থ থেকে উপরে উঠেছে। এই দেহাভিমানই আমাদের সমস্ত অনর্থে
মূল কারণ।
আর এর মূল কারণ হচ্ছে ভগবত বিমুখতা। ভগবত বিমুখতাতে দেহেতে আত্মভিমান এসে আর সব চৌপট করে দিচ্ছে। এই জন্য জলের উদাহরণ দিলেন জীবের সঙ্গে। জল যখন পর্যন্ত শুদ্ধ থাকে তাহলে তরল, আর যখনই জমে যায় তখন হার্ড হয়ে যায়, কড়া হয়ে যায়। ভগবান হচ্ছেন সূর্য স্থানীয় তদংশ কিরণ কণা। সূর্যের অংশ কিরণ জীবন, সূর্য থেকে কিরণ, অর্থাৎ কিরণ হচ্ছে শক্তি স্থানীয়। আর তার মধ্যে যে অণু অণু পরমাণু যে দেখা যায় হয়েছে জীবের উদাহরণ। তিনি ভগবত বহির্মুখতা ক্রমে বিবর্ত ধর্মে, বিবর্ত মানে দেহেতে আত্মবুদ্ধি, এর নাম হচ্ছে বিবর্ত। এই বিবর্ত হয়ে মায়া বদ্ধ তিনি হয়েছেন। যদি কোন ভগবত ভক্তের সঙ্গ হয় আর তারপরে স্বরূপ শক্তির তাহার উপরে কৃপা হয় তখন তিনি উন্মুখ হয়ে ভগবানের সেবা তিনি প্রাপ্ত হয়ে দেহাত্মভিমান থেকে রিহাই পান। জলটা বরফ হয়েছে, যদি কোন রকম হয় ঘর্ষণ ইত্যাদি দ্বারা তাপ যুক্ত হয়ে গিয়ে যাবে তখন ইত্যাদি আবার তরল হয়ে যাবে। তাপ নাম তরল হওয়া পর্যন্ত ও হার্ডনেস তার মধ্যে থাকবে। আর তরল হবে কখন? একটু অগ্নির প্রকাশ, একটু তাপ লাগে, সঙ্গে যাবে। জল সঙ্গের কথঞ্চিত উদাহরণ হচ্ছে মাটি। মাটি মানে মাটি থেকে ঘর টট পট বহু রকমের জিনিস হয়। অতএব ও ঘট হোক অথবা টালি হোক অথবা কুণ্ডল হোক অথবা মূর্তি হোক ঘোড়া হাতি এইসব মাটির দ্বারা হচ্ছে। আর মাটিটাকে ভেঙে দিয়ে সব মাটি হয়ে গেল। এইরকম হতে আমাদের শরীর জড় বস্তুর যাবতীয় গাছপালা যা কিছু গরু গাছের যত রকমের শরীর এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু দেখা যাচ্ছে সেই সবগুলি হচ্ছে জড় স্বর্গের দৃষ্টান্ত। অচিন্ত এই শক্তি ক্রমেতে ভগবানের এই ত্রিশ স্বর্গ কখনো কখনো বিনিশ্বর, কোথাও কোথাও বিনশ্বর হলেও সত্যরূপেতে প্রতিভাসিত হচ্ছে। এই শরীর এটা জড়, একরকম বলেছে কোন কোন সময়তে তৎকালিক একটা, কিন্তু সেটি অসত্য। কোথাও প্রকৃতি হচ্ছে, কোথাও নাই কোথাও প্রকৃতি হচ্ছে, কোন সময়তে দেহেতে আত্মবুদ্ধি ইত্যাদি দেখা যাচ্ছে কিন্তু সত্যরূপে দেখা যাচ্ছে। আর সত্যটা যে আছে সেটি অসত্য রূপে দেখা যাচ্ছে। বিনিময় কৃষ্ণ লীলা নিত্য সত্য, কৃষ্ণ সত্য, শুদ্ধ জীব সত্য, সবগুলি সত্য। কিন্তু কৃষ্ণ যখন অবতরণ করেন তখন কংস তাহাকে কিরকম দেখছে? ভগবত রূপেতে দেখছে। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কিরকম দর্শন করল? নিজের মত। কৃষ্ণ যখন অন্তর্ধান হচ্ছেন তখন কৃষ্ণ সাথে চলে যাচ্ছেন পরিকর গণের সমেত, দেবতারা পুষ্টি বৃষ্টি করছে, ব্রহ্মা আয়ং শঙ্কর ইত্যাদি। সাধারণ জীব দেখলো যে সে তিনি মারা গেলেন, আর তাহার দাহ সংস্কারের স্থান এখনো দেখায় বেটার। সত্য অসত্য রূপেতে দেখা যাচ্ছে, তার মৃত্যু ইত্যাদি দেখা যাচ্ছে। অর্জুন কৃষ্ণের মহিষীগণকে নিয়ে চলাহ যায়, বঞ্চনা না, এরা দেখছে সত্যতে অসত্য দেখছে। আমাকে যদি কেউ চোর দেখে আর চোর কে দেখে সাধু, তো ওদের দুজনের দোষ আছে নাকি দেখবার দোষ আছে? এই জন্য ভগবানের দোষ নাই ওদের। বিশ্বনাথ চক্রবর্তী যখন কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন, ওই কুমার দিচ্ছেন যে দেখো একবার একটি নট, নট মানে জাদুঘর, জাদুঘর তার স্ত্রী আর তাহার দুটি ছেলেকে নিয়ে একটি রাজা রাজ দরবারেতে গেল। বলে যে মহারাজ যদি আদেশ হোক তাহলে আপনাদেরকে প্রসন্ন করাইবার জন্য একটু কিছু খেলা তামাশা দেখিয়ে দিই। তখন রানী বসলে বসেছিলেন, উনার কৌতূহল হলো, তিনি বলে হ্যাঁ হ্যাঁ তুমি করতে একটু দেখা তো। তখন সেটি দড়ি টেনে বাঁশের উপরে দুদিক দিয়ে তার উপর চড়ে গেল, অন্যান্য প্রকারের সে নিত্য ইত্যাদি করছে, ওইখানে পাক করে দিয়ে লাফ দিয়ে পাল্টে যাচ্ছে, কত রকমের কি সবগুলি দেখা গেল। রানী দেখে চমৎকৃত হলেন, বললেন বাহ বেশ সুন্দর তো কলা দেখালি তোমরা, আমি তো আজ পর্যন্ত এরকম ভাবে দেখি না। ওই গলার হারটা নিয়ে আর তাহার স্ত্রীকে দিলেন, স্ত্রী তার পতি ঢোল বাজাচ্ছিল আর স্ত্রীটা ওই নৃত্য করছে নানা প্রকার। তখন তাহার হারটা বাহার করে ওই লোকে দিয়ে দিল যে নটি। তখন তার দুটা যে ছেলে ছিল, একটি 10 বছর একটি 8 বছর, বেশ মোটা টোটা, বেশ বলবান ছেলে, সব পুষ্ট ছেলে, তলবার লটকে আছে ম্যানের মধ্যে, বেশ তারা সুন্দর, তারাও খেলা তামাশা দেখা দিতে পারে। ও তখন থেকে শিখাচ্ছে জাদুঘর, ও মায়ের হাতটা ধরলো একটা, তখন বলে যে মা আমাকে দে, ছোট বলছে যে মা আমাকে দে, টানাটানি করতে লাগে, সে গলা হাত নামিয়ে দিয়ে মাঝখানে রাখলো আর দুজন টানতে লাগলো, ও নিজের দিকে ও দিকে, আর এর মধ্যে রিসারিসি হয়ে গেল আর বিবাদ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুটা ক্রোধিত হয়ে গিয়ে একসঙ্গে তার ম্যান থেকে তলবার বাহার করে আর একসঙ্গে তো মারল, এমন যে সে ও খাচ্ছি করে কেটে গেল, মুন্ড পড়ে গেল, মুন্ড পরে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে মারা গেল, আমার ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে একটা ছেলের তার বার্তা নিয়ে সঙ্গে সঙ্গে কেটে দিল গেল নিজে। বাপ দেখে আরে আমার দুটা ছেলে আর স্ত্রী মারা গেল, তাহলে আমি জিত থেকে কি করবো, সঙ্গে সঙ্গে একটা তার বার নিয়ে একটা মুহূর্তের মধ্যে চলে, এমন ভাবে এক্ষণের মধ্যে এই ঘটনাটা হয়ে গেল যে কেউ বার্মি করতে পারলো, নিষেধ করতে পারলো, দেখে সকলই আবাদ হয়ে গেল। আর আমি তো একেবারে কেঁদে উঠলেন, আর রাজা বলি হ্যাঁ হ্যাঁ আমার দরবারে তো এইরকম হত্যা চারটা কি হয়ে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না, মহা বিষাদগ্রস্ত হয়ে গেল। আর আমি উঠে ওখান থেকে চলে গেল, তারপরে রক্তপাত যা হয়েছিল এইসবগুলিকে সাফ করা হলো, রানী বিষাক্ত হয়ে ঘরে চলে গেলেন, খাওয়া দাওয়া করছিল। তিন চার দিন হয়, চার দিন পরে একটি খামের মধ্যে চিঠি আসলো, মহারাজ আরানি সাহেবা প্রথম যে খেলা আমরা দেখিয়েছিলাম তাতে প্রসন্ন হয়ে আপনি হারটা দিয়েছিলেন, এই যে দ্বিতীয় খেলাটা আমরা যে দেখাইলাম এর তো কোন পুরস্কার আপনি দিলেন না, যদি বিশ্বাস না হয়ে থাকে আমরা এই পাশেই আপনার আমার বাড়ি, আপনার দেখে যান। তখন রানী বলিস, হ্যাঁ মারা গেল আমার সামনে, আর সেটি বেঁচে আছে কি, তাহলে চলতে হবে। তখন পতিকে অন্য বেড়াচ্ছে, চলুন একটু দেখে। তখন আমার তো বড় পরিকর পার্শ্ব সব বলি, আচ্ছা তো চলো যাই দেখি। সবকে নিয়ে আর তিনি সেখানে উপস্থিত হলেন, দেখেছি সে ওরা চারজন মধ্যে ছোট ছেলেটা মায়ের হাত ধরেছে, আর বড় ছেলে বাবার হাত ধরেছে, আর স্ত্রী পুরুষ একসঙ্গে ছেলেটা এদিকে এদিকে হাসতে হাসতে হাতেতে ওই গলাতে ওই হাত করেছে, আর হাতেতে মালা নিয়ে দুজন, আর রাজা আর রানীর দিকে দিকে হাসতে হাসতে। আরে ও তো মারা গিয়েছিল আর এখানে জীবিত হয়ে গেল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাধারণ একটি জাদুঘর যদি এইরকম খেলা তামসা দেখে দেয়, তোমরাও হয়তো এইরকম দেখে থাকবে যে গলাটা কেটে দিচ্ছে এরকম করে, আপরে ডাকলো যে আয় চারটায় চলে, তো দেখে যে সে ওইখানে বাক্সার মধ্যে বন্ধ করে দশটি তালা দেওয়া আছে, তার মধ্যে থেকে বের করে দিচ্ছে। এরকম একটু সাধারণ জাদুঘর করে দিতে পারে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সমস্ত অবতারের অবতার, অনাদি এবং স্বয়ং আদি, আর জগতের নিজে অনাদি আর জগতের আদি, যোগ মায়া প্রভৃতি এই সবগুলি রয়েছেন, অঘটন ঘটিয়ন ঘটিয়েছি শক্তি। আর তিনি এরকম চুটি বাজাইতে করতে পারবে না, এসব তার কিছুই নাই তার। অতএব সব লোকে এই যে দেখছে ভগবান ঠিক চলে যাচ্ছেন, আর এই জীবগুলি দেখছে তাহাদের দোষ কমকে, যদি তারা মুক্ত হতো তাহলে ওরা দেখতো যে সে এই সমস্ত যদুবংশীরা পরস্পর লড়াই করছে, এটা দেখতো এটা ভেলকি বাজি একটা মায়া, সেটি যোগ মায়ার নয়, এই জড় মায়ার ভেলকি বাজি। ময়ূর ত্রিসর্গ, এই জল অগ্নি জল আর মাটি ত্রিসর্গের সঙ্গে উপমা দিয়ে, আবার একে অন্যতে ভ্রম যে হচ্ছে এইটি বহির্মুখতা গ্রস্ত হচ্ছে, এই বহির্মুখতা কেন ভয়ং স্মৃতি তন্মায়াত তাহার এই বিপর্যয় হয়ে যাচ্ছে। যখনই ভগবানের প্রতি বহির্মুখ হচ্ছে, ভগবানের দু রকমের শক্তি, এক বিচ্ছেদ প্রাথমিকা আর একটা আবরণ, ওই আবরণ শক্তি দ্বারা আপনার আমাদেরকে জ্ঞান চেতন তাকে করে দিয়ে আর দূরে এই মায়াতে নিচ্ছে, এই সব মায়া করছে। ভগবান জানেন না এইসব কিছু, তার ফুরসত নাই জানবার, এই তাহার শক্তিগুলি সবগুলি তাহার ইচ্ছাতে সবগুলি করে, যেরকম একটা মেশিন অটোমেটিক করে দিয়া একটা সুইচটা দাবিয়ে দিয়া সঙ্গে সঙ্গে বড় বড় ঋণ কাগজ টুকরো হয়ে যাবে এক জায়গায়, সে আবার নিয়ে ছাপা হচ্ছে, আবার তাকে কেটে দিল মোড়ে দিল, মোড়ে টোড়ে দিয়ে এক জায়গা করে দিল, আবার ওইটা করে আবার এক জায়গাতে ব্যান্ডিং হয়ে যাচ্ছে, আর আবার একটা জিল তিল বাঁধে দিয়ে আবার বই রূপেতে একটা প্রকাশিত হয়ে যাচ্ছে, অটোমেটিক ভাবতে সব ওই রকমের ভগবানের এই সমস্ত কার্যগুলি তিনি এই সব করেও। এইখানে তাই বলছেন এই তার দ্বারা এই জগতের সৃষ্টি, তিনি ওই বিষয়তে অভিজ্ঞ, সর্বান্তর্যামী, সর্বশক্তিমান, আর তাহার শক্তিতে এই সবগুলি হচ্ছে, এই ঠিক। কিন্তু তিনি এই সব কার্য করেন, কিছুই করেন না। যথা তেসু ন তেসু অহম, সবকিছু করে, গীতাতে বলেছেন আমি সবকিছু করি কিন্তু কিছুই করি, সকলের মধ্যে আছি কিন্তু আমি কার মধ্যে নেই, এটা কিরকম হয়ে যা বিজ্ঞজন যারা আছেন তারাই এইসব বুঝবেন, সাধারণ আমরা এই মাথার দ্বারা কিছু বুঝতে পারি
না, আমি জগতে বুঝি জগৎ না আমার,
এই সব কিছু করে কিছু না করে দিয়ে ধামনা স্বেইন সদা নিরস্ত কুহুকম সত্যম পরম তার যে নিত্য ধাম আছে কি ব্রহ্মাণ্ডের পরে, তারপরে সিদ্ধলোক, সিদ্ধলোক থেকে উপরে, সিদ্ধলোক দুই রকমের, প্রথম নিচে হচ্ছে যারা মুক্তি পায় সায়ুজ তাহারা তার মধ্যে প্রবেশ করে যাচ্ছে, নিজেকে মনে করছে যে আমি ব্রহ্ম। আর তার উপরে সদাশিব লোক, আর তার উপরে সিদ্ধ, এই দু রকমের সিদ্ধ লোকের উপরে সদাশিবের উপরে চার প্রকারের মুক্তি যারা পায় তারা সুখ ঐশ্বর্য উত্তরা, এই তাহারা ওখানে লেখা ভগৎ সেবানে। তারপরে রামচন্দ্র, হ্যাঁ বৈকুণ্ঠ, সেখানে সেবা, আর তদুপরে গোলোক। গোলোকের তিনটি ভাগ, দ্বারকা মথুরা এবং
আবার নবদ্বীপ ছেড়ে দিলেন,
ওর মধ্যেই অলপ্রদোষ। তার মধ্যে গোলোক হচ্ছে স্বকীয় ভাব আপন্ন ঐশ্বর্যময় রূপ, রাধা কৃষ্ণ আছেন কিন্তু স্বকীয় ভাব এবং সম্পূর্ণরূপে ঐশ্বর্য ভাব, সেখানে পার্থিব ভাব ইত্যাদি নাই। যশোদার যেরকম হয় বাৎসল্য স্নেহ, সেখানে নাই দেবকী মতুন আর বসুদেবের মতুন স্নেহ। সখা আছেন কে, অর্জুন প্রভৃতি রয়েছে, আর গোলোকেতে অর্জুন লবঙ্গ এইসব সখা। আর না, গোলোকের ভিতরে গোলোক হচ্ছে একটা সীমা চারিদিকে, তার ভিতরে যে আছে ব্রজ যার নাম হচ্ছে গোকুল ব্রজ অথবা বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে ষোল কত ৮৪ ক্রোশ, তার মধ্যেও আবার বৈশিষ্ট্য আছে, তার মধ্যে গোকুল বৃন্দাবন
গোবর্ধন
গোবর্ধন আর গোবর্ধন মধ্যে রাখে। গোলোক মধ্যে গোকুলের মধ্যে বাৎসল্য ভাব ৩.৫ বছর পর্যন্ত ওইখানে লীলা প্রকাশিত হয়েছে। তারপরে বৃন্দাবনেতে ধেনু চারণ এবং রাস আদি লীলা ওই বৃন্দাবনে, ওখানে ৮ বছর ইত্যাদি ছিল। তারপরে ফের আবার ওখান থেকে রাধাকুণ্ড হয়ে চলে গেলেন নন্দগাঁও বর্ষানা, বর্ষানা থেকে আবার বৃন্দাবনেতে আসতেন রাধাকুণ্ডেতে আসেন, ১১ বর্ষ পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু বয়স তাহার হবে ১৫ মতো। বয়সন্ধি যাকে বলে, বয়সন্ধি সব থেকে শ্রেষ্ঠ, বয়া কৈশোর রকম ধ্যেয়ম আদ্য এব পরভূষ, ওই সর্বস্ব ওই কৃষ্ণের নিত্য স্বরূপ হচ্ছে। এইরকম হতে ওইখানে ওই ধামেতে এই তিনটি ধাম হল গোকুল বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন, আর গোবর্ধন নেত্র স্বরূপ হচ্ছে দুটি রাধা কুণ্ড
শ্যামকুণ্ড।
আর বৃন্দাবনের প্রকাশ অপ্রকট হল
৪৫
বিশ্বনাথ চক্রবর্তী, তার দৈনন্দিন সব লীলার এইসব নিজে কত কত তখন ও তাহার যে নাতি ছিল না, নাতির বয়স আর ইনার বয়স মনে হচ্ছে যে এক দিন না আসলেন, তখন ওরা বললো চারিটা কৃষ্ণ এসেছেন, তাহলে বুঝে যে সে কৃষ্ণের সবসময় কিশোরের ওইখানে যুবা বয়স হয়, আর বৃন্দাবনেতে সবসময় কিশোর। এইরকম ধাম না সেইন সদা নিরস্ত হুকুম, ওই সৈয়া ধামেতে কে বেণু পড়ন্তম অরবিন্দ দলায়তাক্ষম
বরহা বরহা
সুন্দরম কন্দর্প